শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে সব শ্রোতা দর্শককে স্বাগত জানাচ্ছি, আমি আহসানুল হক। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়াশিংটনে এখন দুপুর 12টা, বাংলাদেশে রাত 10টা, ভারতে রাত 9:30। আজকের অনুষ্ঠানে বিশেষ বিশেষ খবরের মধ্যে থাকছে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
বাংলাদেশে 3 জন করোনা ভাইরাস রোগী শনাক্ত হয়েছে।
জহুরুল আলম,
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও রোববার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।
কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।
কলকাতা বিমানবন্দরে করোনা সন্দেহে আজ এক ব্যক্তিকে চিহ্নিত করাও হয়েছে।
তবে সবকিছুর আগে সবশেষ বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি ইজাজ বেন হিউসেন। রবিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায় যে এ পর্যন্ত 100টি দেশ করোনা ভাইরাস সংক্রমণের কথা জানিয়েছে এবং 1 লক্ষের অধিক জনগণ এই রোগে আক্রান্ত হয়েছেন। WHO-র মহাপরিচালক টেড্রোস গেব্রেইসাস বলেছেন, এটা এক মহাসংকট বটে, তবে আমাদেরকে বিচলিত হলে চলবে না। আমরা প্রত্যেকে এবং সর্বত্রই অবশ্যই বহু পদক্ষেপ নিতে পারি। মহাপরিচালক গেব্রেইসাস ভাইরাস থেকে দেশকে বাঁচাতে ইতালির নেওয়া সাহসী পদক্ষেপের প্রশংসা করেছেন। WHO ইতালির এসব পদক্ষেপের সঙ্গে সঙ্গতি প্রকাশ করেছে এবং সেই সঙ্গে অন্যান্য দেশের প্রয়াসে সহযোগিতা করবে বলে জানিয়েছে টেড্রোস গেব্রেইসাস।
My advice to these countries is to move swiftly and contain it at its bud.
যুক্তরাষ্ট্রে এযাবৎ 19 জনের এই রোগে মৃত্যু হয়েছে। এবছরের শুরুতে চীনের উহান শহরে করোনা ভাইরাস প্রথম বিস্তৃতি লাভের পর চীনা কর্তৃপক্ষ এর ঝুঁকির ব্যাপারে তেমন একটা গুরুত্ব দেননি এবং জনগণের কাছে যৎসামান্য তথ্য প্রকাশ করেছিলেন। চীনা নতুন বছরের উৎসব শুরু হয় তারই মাঝে, তবে রোগটির দ্রুত বিস্তার ঘটলে কর্তৃপক্ষ নাটকীয়ভাবে সেসব অনুষ্ঠান বাতিল করতে শুরু করেন। রোগটি দ্রুত বিস্তারের পর রাষ্ট্রীয় পরিচালিত সংবাদ মাধ্যম এই রোগের বিরুদ্ধে চীনের সাড়া নিয়ে প্রেরণামূলক তথ্য পরিবেশন অব্যাহত রাখে এবং তাকে বিশ্বের এক রোল মডেল বলে উত্থাপন করে। চীন সরকার এমন তথ্য পরিবেশন করে যে যুক্তরাষ্ট্র অন্যান্য দেশসমূহ এই রোগকে আয়ত্তে আনতে মন্থরতা দেখিয়েছে। শিনহুয়া সংবাদ মাধ্যমে বলা হয় যে যুক্তরাষ্ট্রের বিশেষত এই রোগের ব্যাপারে চীনের কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত, কারণ বাদবাকি বিশ্বকে চীনের এই পদক্ষেপ ছাড়া আরও কঠিন পরিস্থিতির মুখে পড়তে হতো। চীনের নেওয়া পদক্ষেপের কারণে ভাইরাস সংক্রমণের গতি প্রশমিত হয়, যদিও 80,565 জন রোগাক্রান্ত হন এবং একমাত্র চীনেই 3,015 জনের মৃত্যু হয়। তবে নতুন করে করোনা ভাইরাসের ব্যাপ্তি ঘটলে চীনের ভেতরে এবং সারা বিশ্বে মন্থর পদক্ষেপ নেবার জন্য চীনের সমালোচনা শুরু হয়। এর কয়েক সপ্তাহের মধ্যেই চীন সরকার তাদের ভাবমূর্তি ফিরিয়ে আনতে আবারও সক্রিয় হন। অন্য এক খবরে বলা হয়েছে, ভাইরাস ব্যাপ্তিতে ব্যর্থতার জন্য বিশিষ্ট চীনা সক্রিয়বাদী জু জিয়াওং প্রেসিডেন্ট শি জিনপিংকে সরে দাঁড়াতে অনুরোধ জানালে কর্তৃপক্ষ তাকে আটক করে। রাষ্ট্রীয় নিরাপত্তা ভঙ্গের অভিযোগে তাকে এক গোপন স্থানে আটক রাখা হয়েছে। তার 15 বছরের কারাদণ্ড হতে পারে। সরকারের সমালোচনাকারী এবং মানবাধিকার আইনজীবী যাদের আটক করে রাখা হয়েছে তারা সেখানে নিদারুণ যন্ত্রণার শিকার হয়েছেন। তাদের ঘুমোতে দেওয়া হয় না এবং জোরপূর্বক ওষুধ নিতে বাধ্য করা হয়। কর্তৃপক্ষ একই অভিযোগে তার বান্ধবী লি কিউ চোকে অজানা গুপ্তস্থানে আটক রেখেছে। বাংলাদেশে 3 জনের দেহে ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এরা 3 জনই ভাইরাস উপদ্রুত ইতালি থেকে দেশে ফিরেছিলেন। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
3 জনের 2 জন ইতালি ফেরত, তাদের বয়স 20 থেকে 35-এর মধ্যে। এছাড়া আরও 2 জনকে করোনার সন্দেহে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। বাংলাদেশে করোনা ভাইরাস রয়েছে এই খবর চাউর হওয়ার পর জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিত্যপণ্য কেনার জন্য বাজারে মানুষের ভিড় লেগে যায়। বেশি ভিড় ছিল মাস্কের দোকানে। কাঁচা বাজারেও করোনার প্রভাব পড়ে। বাসে, ট্রেনে, লঞ্চে সবার মধ্যেই ছিল আতঙ্কের ছাপ। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
গোটা বিশ্ব যখন ভাইরাসের কারণে ভীত সন্ত্রস্ত, ভারতীয় বাড়ছে করোনার আতঙ্ক। সংক্রমণের সংখ্যাও সেখানে বাড়ছে। বিস্তৃত শুনুন পরমাশিষ ঘোষ রায়ের রিপোর্টে।
আজ সকালে সৌদি আরব থেকে কলকাতা বিমানবন্দরে নামেন মিনারুল শেখ। মিনারুল শেখ রাজ্যের মুর্শিদাবাদ জেলার বাসিন্দা। সৌদি আরবে সাফাই কর্মীর কাজ করতেন। থার্মাল স্ক্যানে ধরা পড়ে মিনারুলের জ্বর আছে। এরপরই তাকে স্বাস্থ্যকর্মীদের হাতে তুলে দেওয়া হয়। বিমানবন্দর থেকে দ্রুতই তাকে কলকাতার বেলেঘাটার আইডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যেই গোটা দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 39। কেরালায় নতুন করে যে 5 জন আক্রান্ত হয়েছে তাদের 3 জনের সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছেন আরও 2 জন। অপরদিকে দেশের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য অসমেও বাড়ছে করোনার আতঙ্ক। কারণ এক মার্কিন পর্যটকের শরীরে মিলেছে ভাইরাস। তার সংস্পর্শে এসেছেন প্রায় 127 জন মানুষ বলে খবর। সেই ব্যক্তি চলে গিয়েছেন ইতিমধ্যে ভুটান। আর এই পরিস্থিতিতে আশঙ্কার মেঘ দেখছে বাংলা অসম সীমান্ত। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
এ বিষয়ে বিশ্ব সংবাদের পর আরও খবর রয়েছে। নতুন এক জরুরি আইন বলে রবিবার থেকে ইতালির 1/4 জনগণের গতিবিধি বন্ধ করে দেওয়া হয়েছে। চীনের বাইরে এই ভাইরাস বা কোভিড-19 রোগে 230 জনের মৃত্যুর পর এই সরকারি ঘোষণা দেওয়া হয়। জনগণের গতিবিধি বন্ধ রাখা হবে লোম্বার্ডি অঞ্চল ও বাণিজ্যিক রাজধানী মিলান সহ দেশটির উত্তরাঞ্চলীয় বহু এলাকায়। এছাড়াও ইতালির প্রধানমন্ত্রী কন্টি বলেছেন, জরুরি অবস্থা বা স্বাস্থ্যজনিত কারণ ছাড়া এসব এলাকায় চলাচল নিষিদ্ধ করা হচ্ছে, তবে ঘরে যারা ফিরবেন তাদের অনুমতি দেওয়া হবে। এছাড়াও ইতালির ভেনেটো সহ 14 প্রদেশ বন্ধ করে দেওয়া হচ্ছে। আগামী মাস অবধি এসব অঞ্চলে ভ্রমণ কঠোরভাবে নিয়ন্ত্রিত করা হবে। মিউজিয়াম, থিয়েটার, সিনেমা হল এবং অন্যান্য বিনোদনমূলক স্থানগুলি সরকারি আদেশ বলে বন্ধ রাখা হয়েছে। এই ভাইরাস রোধে ইতালির অবসরপ্রাপ্ত চিকিৎসকদের জনগণের সেবায় এগিয়ে আসতে বলা হয়েছে। বহু শতাব্দীর প্রথা ভেঙে পোপ ফ্রান্সিস সেইন্ট পিটার্স স্কোয়ারে বার্ষিক অ্যাঞ্জেলাস প্রার্থনায় ভাষণ দিচ্ছেন না, বরঞ্চ পোপ ফ্রান্সিসের লাইভ স্ট্রিম মারফত পেইট সেইন্ট পিটার্স স্কোয়ারে এই ভাষণ দেবার কথা রয়েছে। অন্যদিকে ইরানে গত 24 ঘন্টায় ভাইরাসে আরও 49 জনের মৃত্যু হয়েছে। ইরানে সর্বমোট মৃতের সংখ্যা এখন 194। মধ্যপ্রাচ্যের দেশগুলি থেকে 6,566 জনের সংক্রমণের কথা জানানো হয়। রবিবার চীনে কোয়ারেন্টাইনের জন্য ব্যবহৃত একটি হোটেলে ধসে পড়লে অন্তত 6 জন প্রাণ হারান। রয়টার সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলেসের আন্তর্জাতিক বন্দরে 2 জন স্বাস্থ্য পরিদর্শকের দেহে সংক্রমণ ধরা পড়ে। ওদিকে ভাইরাসে আক্রান্ত গ্র্যান্ড প্রিন্সেস ক্রুজ জাহাজটি সোমবার ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ড এক ঘাটিতে নোঙ্গর করতে দেওয়া হবে। এই জাহাজে 3,500 যাত্রী ও ক্রু সদস্য রয়েছেন। বিশ্বজুড়ে এখন সংক্রমণের সংখ্যা 1,06,000 এবং মৃতের সংখ্যা 3,500 ছাড়িয়ে গেছে। ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন শুক্রবার জানায়, বেইজিংয়ে 25 বছর আগে মহিলা বিষয়ে জাতিসংঘ নিয়োজিত 4th বিশ্ব সম্মেলনের পর বিশ্বজুড়ে মহিলা সাংসদের সংখ্যা এখন দ্বিগুণের চাইতে বেশি। 1995 সালে সুইডেনই ছিল সংসদে মহিলা সদস্যদের সংখ্যার ক্ষেত্রে সর্বাগ্রে। ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন জানায়, আমেরিকা মহাদেশের মহিলারা পার্লামেন্টে সবচাইতে অগ্রগতির স্বাক্ষর রেখেছেন। এই উপলক্ষে আয়োজন করা হয়েছিল বিভিন্ন আলোচনা ও অনুষ্ঠান। ঢাকাতে জহুরুল আলমের রিপোর্ট। বিশ্ব সংবাদ এখানেই শেষ হলো।
শ্রোতারা ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টসে। এছাড়াও ভয়েস অব আমেরিকা বাংলা ফেসবুক পাতায় সরাসরি দেখা যাচ্ছে এই অনুষ্ঠান। একটু আগেই বিশ্ব সংবাদে শুনেছেন, বাংলাদেশে 3 জন করোনা ভাইরাস রোগীকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে 2 জন পুরুষ, 1 জন নারী। 3 জনের 2 জন ইতালি ফেরত, তাদের বয়স 20 থেকে 35-এর মধ্যে, ঢাকা থেকে আরো জানাচ্ছেন মতিউর রহমান চৌধুরী।
সরকারের রোগ তত্ত্ব রোগ নির্ণয় ও গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক ডাক্তার মির্জাদি সেব্রিনা ফ্লোরা এক সংবাদ সম্মেলনে এই তত্ত্ব জানিয়েছেন।
তিনজনই বাংলাদেশি নাগরিক, তাদের মধ্যে আমি ইতিমধ্যে বলেছি তারা দুজন ইতালি থেকে এসেছেন। আমরা গতকাল তাদের নমুনা নিশ্চিত করেছি, গতকালকেই নমুনা পজিটিভ হয়েছে যে তাদের, এবং এদের মধ্যে একজনের পরিবারের সদস্য হচ্ছেন, যেই মহিলা সদস্য আছেন তিনি একজনের পরিবারের সদস্য।
ডক্টর সাবরিনা জানান, জ্বর ও কাশি নিয়ে এই তিন ব্যক্তি IEDCR-এ যোগাযোগ করেন। এরপর গত 24 ঘন্টায় তাদের নমুনা পরীক্ষা করার পর নিশ্চিত হওয়া যায় তারা করোনা ভাইরাসে আক্রান্ত। বাংলাদেশে করোনা ভাইরাস রয়েছে এই খবর চাউর হওয়ার পর জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিত্যপণ্য কেনার জন্য বাজারে মানুষের ভিড় লেগে যায়। বেশি ভিড় ছিল মাস্কের দোকানে, এক পর্যায়ে মাস্ক ফুরিয়ে যায়, দাম বিদ্যুত ছিলই। কাঁচা বাজারেও করোনার প্রভাব পড়ে, বাসে ট্রেনে লঞ্চে সবার মধ্যেই ছিল আতঙ্কের ছাপ। অভিভাবকরা চিন্তিত হয়ে পড়েন তাদের ছেলেমেয়েদের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো নিয়ে। সরকারের তরফে অবশ্য বলা হয়েছে আতঙ্কিত হওয়ার কিছু নেই। বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার ABM আবদুল্লাহ বলেছেন, জনসাধারণকে সতর্কভাবে চলাফেরা করতে হবে, অযথা বাড়ির বাইরে বের হওয়া ঠিক হবে না, মিছিল মিটিংয়ে না যেতে পরামর্শ দেন এই বিশেষজ্ঞ। ওদিকে করোনা ভাইরাসে আক্রান্ত ও সন্দেহভাজন এবং তাদের সংস্পর্শে যাওয়া ব্যক্তিদের অতি দ্রুত আলাদা করে ফেলার অনুরোধ জানিয়েছেন ঢাকায় চীনের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান। নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক বার্তায় করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে জনসমাগম বা জমায়েত এড়িয়ে চলার পরামর্শ দেন এই কূটনীতিক। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 1 লক্ষ ছাড়িয়ে গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান প্রতিটি দেশের প্রতি করোনা ভাইরাস দমনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবার পরামর্শ দিয়েছেন। সঞ্জানা ফিরোজ কথা বলেছেন মাইক্রোসফটে কর্মরত সন্দীপন সান্যালের সাথে এবং ইরানের চিকিৎসা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কামরুজ্জামান নাবিলের সাথে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 1 লক্ষ ছাড়িয়ে গেছে। মারা গেছে 3,500-এরও বেশি মানুষ। দক্ষিণ কোরিয়াতে আক্রান্তের সংখ্যা 7,000 পেরিয়ে গেছে, মারা গেছে 50 জন। ইরানে আক্রান্তের সংখ্যা প্রায় 4,000, মারা গেছে 107 জনেরও বেশি। ইরানের বর্তমান পরিস্থিতি জানতে আমরা কথা বলেছি সেখানে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কামরুজ্জামান নাবিলের সঙ্গে। চীনের দক্ষিণ কোরিয়ার পরে ইরানে সর্বোচ্চ সংখ্যক মানুষ সেখানে আক্রান্ত হয়েছেন, আপনার শহরে কি অবস্থা?
অন্য শহরগুলোর মতোই আমাদের ইস্পাহান শহরে কিন্তু আক্রান্তের পরিমাণ কিন্তু প্রায় 1,000-এর কাছাকাছি। যেহেতু একটি শহর আছে এবং আমার কাছে যদি মনে হচ্ছে যে সামনে যেহেতু 80-90 বর্ষ রয়েছে, সেই পরিস্থিতির কারণে দেখা যাচ্ছে যে জনগণের মাঝে একটি যে ইরানের সবার মাঝে যে একটি রেওয়াজ রয়েছে নববর্ষ উপলক্ষে বাইরে যাওয়ার বা কেনাকাটার, সেই বিষয়ের কারণে আমার কাছে মনে হচ্ছে আক্রান্তের পরিমাণটা খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। আমরা ফোর্থ ইয়ারে থাকার কারণে আমাদেরকে মেডিকেলে এখন যেতে হচ্ছে না, যদিও স্বেচ্ছা সেবক হিসাবে অনেকে কিন্তু মেডিকেলে অংশগ্রহণ করছে। আর হচ্ছে যে আমি এখন পর্যন্ত মেডিকেলে যাইনি।
লকডাউনের মতো অবস্থায় কি রয়েছেন?
যে আমরা 3 সপ্তাহ থেকে অনেকটাই আমরা ডরমেটরিতে অবস্থান করছি এবং দেখা যাচ্ছে যে আমাদেরকে বলা হয়েছে যে প্রয়োজনীয় যদি কোনো কাজ না থাকে তবে বাইরে না যাওয়ার জন্য।
ইরান সরকারের পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ নিতে বলা হয়েছে? যারা সুস্থ আছেন যেন সংক্রমিত তারা না হন, সেক্ষেত্রে কি ধরনের পদক্ষেপ নিতে বলা হয়েছে?
ইরান জুড়ে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছুটি ঘোষণা করা হয়েছে এবং এই বছরের মানে 80-90 বর্ষ যেটি আছে আরো প্রায় 14 দিন মতো বাকি আছে, সেই 80-90 বর্ষ পর্যন্ত কিন্তু ছুটি ঘোষণা করা হয়েছে। অন্যদিকে চিকিৎসক এবং নার্সরা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে ফেলেছেন যে যারা আক্রান্ত হয়ে বিষয়ে হাসপাতালে আসছেন এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমার সাথে কয়েকজন চিকিৎসকের কথা হয়েছে, যারা সর্বোচ্চ চিকিৎসা দিয়ে যাচ্ছেন যারা আক্রান্ত হচ্ছেন, এবং এর মাঝে কিন্তু কয়েকজন চিকিৎসক এবং নার্স কিন্তু তাদেরকে চিকিৎসা দিতে গিয়ে মারা গেছেন। অন্যদিকে সেনাবাহিনী, ইরানের সেনাবাহিনী ইরানের পার্শ্ববর্তী যে শহর রয়েছে কোম এবং কাজিন প্রদেশে সেগুলোতে আক্রান্ত পরিমাণ অনেক হওয়ার কারণে বাইরে মানে খোলা জায়গায় অস্থায়ী হাসপাতাল তৈরির সিদ্ধান্ত নিয়েছে এবং খুব দ্রুত সে কাজগুলো এগিয়ে চলেছে। আরেকটি তথ্য আমাদের কিন্তু চাই, সেটি হচ্ছে যে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি তথ্য সূত্র বলতে যে তারা খুব দ্রুতই ইরানের ভবিষ্যৎ যারা আছেন তারা করোনা ভাইরাস নিয়ে ওষুধ এবং ভ্যাকসিন তৈরি উৎপাদনের বিষয়ে তারা অগ্রসর হচ্ছে এবং তারা খুব দ্রুতই এই বিষয়ে সফলতা পাবেন বলে আমার দেখতে হবে।
এদিকে যুক্তরাষ্ট্রে প্রথম যে রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায় সেখানে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। সিয়াটলের পরিস্থিতি জানতে আমরা কথা বলেছি মাইক্রোসফটে কর্মরত সন্দীপন সান্যালের সঙ্গে। সন্দীপন সান্যাল, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি ওয়াশিংটন স্টেটের সিয়াটলের ঠিক কোন জায়গাটিতে আছেন?
আমি আছি হলো কিং কাউন্টি, যেটা আসলে করোনা ভাইরাসের মেইন এপিডেমিক এই মুহূর্তে আউটব্রেকিংটা যেখানে বেশি এখানে ইস্ট এরিয়াতে।
এই মুহূর্তে আপনাদের অবস্থা কি?
একটা অ্যাংজাইটি চলছে সবার মধ্যে, বেশ কিছু অফিস অলরেডি ওয়ার্কিং ফ্রম হোম শুরু করেছে এমপ্লয়িরা।
আপনি তো মাইক্রোসফটে কাজ করছেন, আপনি কি এখন কাজে যেতে পারছেন?
আমাদের মাইক্রোসফট থেকে, আমরা এখন বাসা থেকে কাজ করছি। মাইক্রোসফটে দুটো এমপ্লয়ি অলরেডি আইডেন্টিফাই হয়েছে, বাট তার আগেই আমাদেরকে নোটিশ দেওয়া হচ্ছে যে আমরা বাসা থেকে কাজ করতে পারবো।
তার মানে আপনি বললেন যে আক্রান্ত হবার আগেই আপনাদেরকে টেলিওয়ার্ক করার জন্য বলা হয়েছিল। যারা আক্রান্ত হয়েছেন এই ভাইরাসটি তাদের ভেতরেই ছিল?
না, যারা, হ্যাঁ তা তো বটেই, মানে যারা আক্রান্ত হয়েছে এর মধ্যে দু একজন মোটামুটি, আমি যে বিল্ডিং এ কাজ করি এখান থেকে তিন চার মিনিট হাঁটা পথে একটা বিল্ডিং এ, তো সেখানে তার, হ্যাঁ কাজ করবার সময় তার মধ্যে কিছুটা অসুস্থতা ছিল। আর করোনা ভাইরাস তো রিপোর্টিং করা এবং তারপরে ডিটেক্ট হতে তো টাইম লাগে, সময় লাগে, সো এটা ডিটেক্ট হয়েছে গতকালকে। আর আমরা অফিস করছি গত বুধবার থেকে, আমরা অফিস করছি বাসা থেকে।
আপনার কি জানা আছে যে যেই দুইজন সহকর্মীর কথা আপনি বললেন তাদের ডিটেকশনটি হবার পর মাইক্রোসফট কর্তৃপক্ষের পক্ষ থেকে তারা কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা, যে ওই বিল্ডিংয়ে যারা কাজ করছেন অন্যান্য যারা আছেন তাদেরকে টেস্ট করার বিষয়ে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা?
হ্যাঁ হ্যাঁ, মাইক্রোসফট আমাদেরকে একটা ইমেল করেছে গতকালকে এবং সেখানে বলেছে যে তারা অলরেডি, মানে ওই এমপ্লয়ির 6 ফুটের মধ্যে যে সমস্ত এমপ্লয়ি কন্ট্যাক্টে গেছে ওই সময়টা, তারা সেটা আইডেন্টিফাই করছে এবং বলেছে যে তাদেরকে কন্ট্যাক্ট করা হয়েছে অলরেডি। সব জায়গাতেই করা হচ্ছে, কেউ করোনাতে আক্রান্ত হলে দেখা হয় যে কারা তার ক্লোজ কন্ট্যাক্টে গেছে তাদেরকেও ওয়াচ করা, তো সেই কাজটাই মাইক্রোসফট করছে। প্লাস বিল্ডিং তো কমপ্লিটলি ক্লিন এবং অন্যান্য বিল্ডিং গুলো একটা নতুন প্রোটোকল করেছে যে, মানে যা রেকমেন্ড করা হচ্ছে তার চেয়েও বেশি মাইক্রোসফট ক্লিনিং করছে, সেটা জানিয়েছে আমাদেরকে ইমেইলে।
তারিখের কথা কিছু বলেছে যে আপনারা কবে নাগাদ কর্মক্ষেত্রে যেতে পারবেন?
আমাদেরকে তো এই মুহূর্তে বলেছে মার্চের 25 তারিখ পর্যন্ত, কিন্তু তারপরে সিচুয়েশন কি হয় তার উপরে বেস করে আর কি বিষয়টা হবে। ইভেন মানে আমার ওয়াইফও, ওর অফিস থেকেও বলেছে কাজে বন্ধ, ওদের বলেছে মার্চের 18 পর্যন্ত। সেরকম কোম্পানিগুলো কিছু টাইম দিয়ে দিয়েছে কিন্তু জানে তো না যে ঘটনাটা কেমন হবে, তো সেই টাইমের কাছাকাছি এলে আবার রিইভ্যালুয়েট করা হবে সিচুয়েশন। এখন মেজর যে কনসার্ন হয়ে গেছে যে এখনো স্কুলগুলো বন্ধ করেনি, স্পেশালি কিং কাউন্টি যেটা মেজর জায়গা, এখানে লেক ওয়াশিংটন স্কুল ডিস্ট্রিক্ট, তারা এখনো স্কুলটা বন্ধ করেনি, যেটা একটা কনসার্ন আর কি বাচ্চাদের জন্য, কারণ ওরা খুব ক্লোজ কন্ট্যাক্টে যাচ্ছে। এবং নর্মালি যেটা করছে যে কোনো একটা স্কুলে কিছু ডিটেক্ট হলে তখন ওই স্কুলটাকে বন্ধ করে দিচ্ছে, এর আগ পর্যন্ত স্কুল কন্টিনিউ করছে, আপাতত এরকম চলছে।
আপনারা কি জানতে চেয়েছেন স্কুল কর্তৃপক্ষের কাছে যে তারা স্কুল কেন বন্ধ রাখছেন না?
হ্যাঁ, এই বিষয়ে আসলে প্যারেন্টসদের সাথে বেশ ভালোই কথাবার্তা, প্যারেন্টসরা খুব ক্ষুব্ধ বিষয়টাতে। স্পেশালি আমার মনে হয় যে এটাই একটা বিরাট ব্যাপার, যেটা চায়না, মানে মেন ব্যাপারটা যেটা হলো যে এই ভাইরাসকে যখন উহান চায়নাতে হলো তখন সেই ভাইরাস স্প্রেডটা কিন্তু কমিয়ে দিচ্ছে এইভাবে, দিয়েছে এইভাবে যে কোয়ারেন্টাইন করা পিপলকে, যে যে যার মতো আলাদা থাকা, এবং তা একটা বিরাট পদক্ষেপ ছিল, স্কুল বন্ধ এবং পাবলিক ট্রান্সপোর্টেশন অ্যাজ ওয়েল। তা কিন্তু এখানে স্কুলটা, মানে আমি বলবো এটা কাইন্ড অফ মিস্টেক, কর্তৃপক্ষের নিশ্চয়ই কোনো পয়েন্ট আছে, কিন্তু বেশ ভালোই কথাবার্তা চলছে আর কি অভিভাবকদের সাথে এবং অভিভাবকটা খুবই ওরি।
যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের সরকার করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি রোধ করতে নানা ধরনের সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে, নানা মাধ্যমে জনগণকে সংক্রমিত হওয়া থেকে সতর্ক করছে।
যুক্তরাষ্ট্রের MIT অথবা ম্যাসাচিউসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির একটি প্রতিবেদন জানিয়েছে যে বিমানবন্দরগুলো যেখানে মানুষ প্রতিনিয়ত যাতায়াত করে থাকে সেখানে শতকরা মাত্র 6-7% মানুষের হাত পরিষ্কার থাকে। এ বিষয়ে আজকের স্বাস্থ্য এবং বিজ্ঞান পর্বে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা ক্যারল পিয়ারসনের প্রতিবেদনটি উপস্থাপন করছেন জয়তি দাশগুপ্ত।
সারা বিশ্বজুড়ে করোনা ভাইরাসের আক্রমণের কারণে আপাতত খুব দরকার না হলে বিমানে ভ্রমণ করা থেকে মানুষকে বিরত থাকতে বলা হচ্ছে এবং ক্রুজগুলি অর্থাৎ জাহাজে করে ভ্রমণ এখন কতটা সুরক্ষিত বা নিরাপদ তা নিয়েও কিন্তু অনেক প্রশ্ন উঠছে। এই ব্যাপারটার গুরুত্ব এতদূর অবধি এগিয়েছে যে যেসব দেশ এখনও এই করোনা ভাইরাস অর্থাৎ কোভিড-19 আক্রান্ত হয়নি সেই সব দেশে তৈরি করা চীনা খাবার অর্থাৎ চাইনিজ ফুডগুলির থেকেও মানুষ কিন্তু অনেক দূরে থাকছে। পর্যটকেরা এশিয়া মহাদেশে তাদের ভ্রমণ বাতিল করছেন এবং ভ্রমণের সময় সুরক্ষার জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ ব্যবস্থাগুলিও নেওয়া হচ্ছে। চিকিৎসকেরা অনেকদিন ধরেই একটা বিষয় আমাদের সতর্ক করে আসছেন, আর তা হলো এই যে কোনো জায়গায় যদি কোনো সংক্রামক রোগ হয় এবং সেটা ছড়িয়ে পড়তে থাকে তবে কিন্তু তা ধীরে ধীরে সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়তে পারে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে HIV অথবা এইডস রোগের সংক্রমণ। এমনই আরেকটি অসুখ সার্স অর্থাৎ সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম রোগে শ্বাসযন্ত্রে তীব্র কষ্ট অনুভূত হয় এবং রোগীর মৃত্যু হয়। এই রোগটিও 2003 সালের ফেব্রুয়ারি মাসে চীনে আবিষ্কৃত হয়েছিল এবং বর্তমানে করোনা ভাইরাস মহামারী মোকাবিলার মতো চীন সরকারকে 2003 সালে একটি বিশেষ হাসপাতালও তৈরি করতে হয়েছিল। এই রোগ 6 মাস ধরে চলেছিল এবং এই রোগের মহামারী শেষ হওয়ার আগে 2 ডজনেরও বেশি অর্থাৎ আরও 24টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছিল। ক্যানাডার টরন্টো শহরে 400 জনেরও বেশি মানুষ এই সার্স রোগে আক্রান্ত হয়েছিল এবং 44 জনের মৃত্যু হয়েছিল। ক্রিস্টোস নিকোলাইটস ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির সাথে যুক্ত একজন, তিনি বলেন,
Air transportation network is the main pathway for a global disease spread.
বায়ু পরিবহনের নেটওয়ার্কই হলো সারা বিশ্বজুড়ে রোগ ছড়ানোর একটি প্রধান পথ। তিনি আরো বলেন, মনে করুন আপনি এবং অন্যান্য আরো অনেক হাজার হাজার মানুষ বিমানবন্দরে থাকাকালীন এবং বিমানে উঠে নানান জায়গা হাত দিয়ে স্পর্শ করছেন। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির একটি সমীক্ষায় দেখা গেছে যে খুব কম লোকের হাতই কিন্তু পরিষ্কার থাকে। সুতরাং আমরা যদি এই মহামারীর হাত থেকে বাঁচতে চাই তাহলে আমাদের সব সময় নিজেদের হাত পরিষ্কার রাখতে হবে। এ বিষয়ে ক্রিস্টোস নিকোলাইটস আরো বলেন,
First of all we try to calculate if the rate of hand washing around the world.
প্রথমত সারা বিশ্বজুড়ে মানুষের হাত ধোয়ার হার গণনা করার চেষ্টা করতে হবে। পূর্ববর্তী গবেষণায় দেখা গেছে যে শতকরা 70% মানুষ টয়লেট অর্থাৎ শৌচাগার ব্যবহার করার পরে তাদের হাত ধোয়। এই 70%-এর মধ্যে কিন্তু মাত্র শতকরা 7% মানুষ সঠিকভাবে তাদের হাত ধোয়। এ বিষয়ে তিনি বলেন,
Correctly, I mean they wash their hands with soap and water for at least 15 seconds. We did some back of the envelope calculations and we found out that if you visit an airport any time in the world, you will realize that only 1 over 5 people
অর্থাৎ সঠিকভাবে বলতে আমি এটাই বোঝাতে চাইছি যে তারা কমপক্ষে 15 সেকেন্ডের মতো সাবান এবং জল দিয়ে তাদের হাত ধোয়ার কাজটি করেন। এছাড়াও আমরা আরও একটা গণনার মাধ্যমে জানতে পেরেছি যে আপনি যদি কোনো সময় বিমানবন্দরে যান এবং সেটি ঘুরে দেখেন তাহলে বুঝতে পারবেন যে প্রতি 5 জনের মধ্যে একমাত্র 1 জনেরই হাত পরিষ্কার রয়েছে। এরপর নিকোলাইট সুপার স্প্রেডার বিমানবন্দরগুলি সম্বন্ধে বলেন,
Spreader airport is an airport that combines 2 characteristics. The first one is that has a lot of traffic, okay, transfers a lot of people around.
সুপার স্প্রেডার বিমানবন্দরে 2টি বিশেষত্ব রয়েছে। প্রথমত এগুলিতে প্রচুর মানুষের সমাগম হয় এবং দ্বিতীয়ত এই ধরনের বিমানবন্দরের সাথে আরও অনেক বিমানবন্দরের যোগাযোগ থাকে এবং এগুলি থেকে আরও অনেক আন্তর্জাতিক বিমান যাতায়াত করে থাকে। এই সুপার স্প্রেডার বিমানবন্দরগুলি হল মূলত বিশ্বের 10টি বৃহত্তম বিমানবন্দর এবং এর মধ্যে হল নিউ ইয়র্কের জন এফ কেনেডি এয়ারপোর্ট, লস অ্যাঞ্জেলেস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যুক্তরাজ্যের হিথ্রো, হংকংয়ের আন্তর্জাতিক বিমানবন্দর, এরকমই কতগুলি। এই বিমানবন্দরগুলিতে অনেক বেশি সংখ্যায় প্রতিনিয়ত মানুষের সমাগম হয় এবং এদের অধিকাংশেরই কিন্তু হাত যথেষ্ট নোংরা থাকে। নিকোলাইটস গণনা করে দেখেছেন যে যদি 60% ভ্রমণকারীদের হাত পরিষ্কার থাকে তাহলে সারা বিশ্বজুড়ে এই রোগ কমে যাওয়ার সম্ভাবনা প্রায় 69% বৃদ্ধি পাবে। এমনকি যদি 30% যাত্রীর হাত পরিষ্কার থাকে তাহলেও কিন্তু রোগের বিস্তার 24% কমে যেতে পারে। সুতরাং ক্রিস্টোস নিকোলাইটস বলেন যে জনসাধারণকে এ ব্যাপারে শিক্ষিত করাটাই হবে এখন আমাদের মুখ্য উদ্দেশ্য।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
আজ আন্তর্জাতিক নারী দিবস। গত কয়েক দশক ধরে বিশ্বব্যাপী নারীর অধিকার আদায়ের জন্য নানান চাপ প্রয়োগ সত্ত্বেও নেতাকর্মীরা বলছেন অগ্রগতি খুব ধীর গতিতে হচ্ছে। জাতিসংঘের মতে নারীর অবমূল্যায়ন অব্যাহত রয়েছে, কম বেতন পাচ্ছেন তারা, সারা বিশ্বে নানা ধরনের সহিংসতার সম্মুখীন হচ্ছেন। ভয়েস অব আমেরিকার জেসুসম্যান ওনির প্রতিবেদন থেকে পড়ে শোনাচ্ছেন সঞ্জানা ফিরোজ এবং তাওহিদুল ইসলাম।
আন্তর্জাতিক নারী দিবসটি নারীদের অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক সাফল্য উদযাপনের জন্য, নারীদের অধিকার আদায়ে বিশ্বব্যাপী জোরালো আহ্বান জানানোর জন্য। তবে প্রবক্তাদের মতে নারী অধিকার আদায়ের লক্ষ্য অর্জনে অনেক পিছিয়ে রয়েছে নারীরা। জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুয়েটারেস বলেন,
হিউম্যান রাইটস উইল নেভার বি রিয়ালাইজড উইদাউট দ্য হিউম্যান রাইটস অফ উইমেন। Yet in this year in which we mark the 25th anniversary of the Beijing Platform of Action,
nari odhikar betito manobadhikar kokhoni upolobdhi kora jabe na. Beijing Platform for Action er 25tomo barshikite ei bochhore amra narider tader odhikar orjone badhagrosto hote dekhchi. Nari hottar matra udbegjonok, nari manobadhikar kormider upor hamla hote dekhchi ebong emon ain o niti lokkho korchi ja chirosthayi rupe narider poradhin kore, borjon kore।
1999 সালে 189টি দেশ বেজিংয়ের ঘোষণাকে গ্রহণ করেছিল যা নারীদের সুরক্ষা এবং অর্থনৈতিক অগ্রগতির জন্য একটি বৈশ্বিক কার্যাবলী হিসেবে নির্ধারণ করা হয়। কয়েক দশক পরেও এখনও নারীদের প্রতি সহিংসতা, হয়রানি এবং বৈষম্যের ভয়াবহ হারের তথ্য জাতিসংঘের প্রতিবেদনে উঠে আসে। বিশেষজ্ঞরা বলছেন এর কারণেই নারীরা অনেকাংশে ক্ষমতার অবস্থান থেকে নিখোঁজ রয়েছেন। আন্তর্জাতিক সুরক্ষা মহিলা WIIS এর প্রধান ডক্টর শ্যান্টাল ডি গঙ্গা ওড্রাট বলেন,
Only part of the population has been making decisions on these issues. So that's why it's important to get women at the table. And you know, as I said,
এই বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত নিয়ে এসেছে, সুতরাং সে কারণেই ওই গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার সময় নারীদের অংশগ্রহণ জরুরি। এমন কোনো কঠিন কাজ নয়, আমাদের তাদের আমন্ত্রণ জানাতে হবে, তাদের ভোট দিতে হবে। জাতিসংঘের নারী সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল এবং ইউনিসেফের একটি প্রতিবেদনে দেখা গেছে নারীদের এবং মেয়েদের শিক্ষার ক্ষেত্রে অতি সামান্য অর্জন সম্ভব হয়েছে। ইউনিসেফের সিনিয়র বিশেষজ্ঞ প্যাটি অলম্যান বলেন,
We're looking at health, we're looking at education, we're looking at risk of violence, we're looking at menstrual hygiene. There's so many dimensions, and I think when you look at that as a composite, there is no country around.
তিনি বলেন, আমরা শিক্ষার দিকে নজর দিচ্ছি, হিংস্রতার ঝুঁকির দিকে নজর দিচ্ছি, স্বাস্থ্যবিধির দিকে নজর রাখছি। সেখানে অনেকগুলো ক্ষেত্র রয়েছে এবং আমি মনে করি যখন আপনি এইটিকে একটি সংমিশ্রিত হিসেবে দেখেন তখন সত্যি কোনো দেশ নেই বিশ্বব্যাপী যেখানে সমতা অর্জিত হয়েছে। ওই প্রতিবেদনের সবচেয়ে বেশি উদ্বেগজনক বিষয় হিসেবে আফ্রিকার সাব সাহারা অঞ্চলকে তুলে ধরা হয়েছে। ইউনিসেফের সিনিয়র বিশেষজ্ঞ প্যাটি অলম্যান আরও বলেন,
We look at the rates of child marriage, which you know have actually improved a bit from 1 in 4 to 1 in 5.
তিনি বলেন, বাল্যবিবাহের হার দেখুন, কিছুটা উন্নতি হয়েছে। বেশিরভাগই আফ্রিকার সাব সাহারা বিদ্যালয়ের প্রাথমিক থেকে মাধ্যমিক স্থানান্তরের ক্ষেত্রে একই ব্যাপার পরিলক্ষিত হয়। জীবনে সফল হওয়ার জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনে ওই অঞ্চলের নারী ও মেয়েদের সংখ্যা খুবই কম। অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূত ফিলিপ কার্টারের মতে বিষয়টি মোকাবেলায় সুশাসন প্রয়োজন। ফিলিপ কার্টার বলেন,
Can't ignore 50% of your population expect to grow in terms of economically, socially, peacefully.
আপনি জনসংখ্যার 50% উপেক্ষা করে অর্থনৈতিক, সামাজিক ও শান্তিপূর্ণভাবে উন্নতি করার আশা করতে পারেন না।
বিশ্বজুড়ে নারী ও মেয়েদের প্রতি সহিংসতার অবসান ঘটাতে ও সম অধিকার আদায়ের লক্ষ্যে নারী অধিকার সংস্থাগুলো ও কর্মীরা 8ই মার্চকে সামনে রেখে কাজ করে যাচ্ছে।
এবছর আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য ছিল সবার জন্য সমতা। বাংলাদেশ বেতারের প্রথম নারী মহাপরিচালক হোসনে আরা তালুকদার। বিস্তারিত জানাচ্ছেন নাসরিন হুদা বিথি তার রিপোর্টে।
প্রতিবছর 8 মার্চ বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস। কর্মক্ষেত্রে 8 ঘন্টা এবং বৈষম্যহীন ন্যায্য মজুরির দাবিতে আন্দোলনে নামেন যুক্তরাষ্ট্রের সুতা কারখানার নারী শ্রমিকরা। জার্মান সমাজতান্ত্রিক নেত্রী ক্লারা জেটকিনের নেতৃত্বে সর্বপ্রথম আন্তর্জাতিক নারী সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ক্লারা 8 মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে প্রস্তাব দেন। এরপর দিবসটি পালনে এগিয়ে আসে বিভিন্ন দেশ। 1975 সাল থেকে বাংলাদেশেও 8 মার্চ সরকারিভাবে পালন হয়ে আসছে। অতপর 1984 সালে জাতিসংঘ 8 মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা দেন। পিছিয়ে নেই বাংলাদেশের নারীরাও। বাংলাদেশের নারীরাও এখন কর্মক্ষেত্রে উচ্চ পদে দায়িত্ব পালন করছেন। তেমনি একজন কর্মজীবী নারী হোসনে আরা তালুকদার,
বাংলাদেশ বেতারের মহাপরিচালক। শুনবো তার কাছে তিনি কিভাবে এত বড় একটা মহান দায়িত্ব পালন করছেন। আপনি প্রথম ইতিহাস গড়লেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক, কেমন লাগছে আপনার এই দায়িত্ব গ্রহণ করে?
নিঃসন্দেহে খুবই আনন্দদায়ক একটি বিষয়। আমি 1986 সালের 21শে জানুয়ারি প্রথম বিসিএস কর্মকর্তা হিসেবে আমরা 6 জন বাংলাদেশ বেতারের বার্তা শাখায় যোগদান করি। বাংলাদেশ বেতারের বিসিএস কর্মকর্তা হিসাবেও কিন্তু প্রথম মহিলা আমি। সুতরাং আমার চাকরি এখন 35 বছর চলছে। তো 35 বছর বিভিন্ন ধাপে ধাপে কাজ করে বাংলাদেশ বেতারের সর্বোচ্চ পদে বসার যে আনন্দ, সেটি স্বাভাবিকভাবেই আমার নিজেকে এবং পরিবারকে এবং আমার বন্ধুবান্ধব সবাইকে অনেক বেশি আনন্দ দিয়েছে।
এই যে আপনি এত বড় একটা গুরু দায়িত্ব পেলেন, কঠিন একটা ব্যাপার, সেই কঠিন ব্যাপারটি আপনি কেমন করে পার করেছেন?
আসলে মহিলাদের জন্য সব কিছুই অর্জন করা কঠিন। তো আমি মনে করি যে পুরুষের শারীরিক দিক থেকে তারা অনেক শক্তিমান, কিন্তু মহিলারা মানসিকভাবে অনেক শক্তিশালী। অনেক কিছু আমাকে পোহাতে হয়েছে, অনেক বাধা বিপত্তিও পার হতে হয়েছে, কিন্তু মহিলা হিসাবে মানুষের আমাদের মধ্যে যে একটা সহনশীলতা, ধৈর্য এবং অনেক কিছু ধারণ এবং বহন করার ক্ষমতা, সেটিকেই আমি ফলো করেছি। আমরা যখন চাকরিতে যোগদান করি তখন থেকেই কিন্তু পরিবেশটা আসলে নারী বান্ধব হয় না, অফিস আদালত কিছুটা আমাদেরকে বিব্রত হতে হয়। আমরা তখন যখন বার্তা শাখায় যোগদান করি কাজটা কিন্তু নিউজ মানেই একটু সেন্সিটিভ বিষয়। সেই একজন মহিলাকে ভোর 4টায় উঠে আসতে হয় শিফটিং ডিউটি, ঘর থেকে বের হওয়া, স্বামী সন্তান রেখে, আবার অনেক সময় দেখা যেত আমি রাত 10টায় এসে রাত 12টার নিউজ শেষে রাত 1টায় বাসায় ফিরতাম। তো কাজেই এগুলোকে বহন করে, এগুলোকে ফেস করেই আমাকে এত দূর আসতে হয়েছে। আমি সবাইকেই বলি যে মহিলাদের এত ভীতু হওয়ার কিছু নেই, আর যদি একটু ভীতু প্রকৃতির হয় তখন কিন্তু একটুতেই চুপসে যায়, একটুতেই ভয় পেয়ে গিয়ে তখন নার্ভাসনেসটা এমন পর্যায়ে যায়, তখন তুমি নিজের কোনো দায়িত্বই, গুরু দায়িত্ব তো বটেই, মানে নর্মাল দায়িত্বগুলোও পালন করা যায় না। অনেক ছোটবেলা থেকে আমি নিজের সিদ্ধান্ত নিজে নিতে পেরেছি। আমার বয়স যখন 9 তখন থেকে আমি হোস্টেলে থাকি এবং ইউনিভার্সিটি পর্যন্ত, কাজে সেই একটি আমার বাবার যে অবদান আমাকে, আমার মধ্যে একটু লিডারশিপ ঢুকিয়ে দেওয়া, সেই নেতৃত্বের গুণাবলীতেই আমি সব কিছুকে উত্তরে এই পর্যায়ে আসতে পেরেছি।
কর্মক্ষেত্রে আপনার যে সহকর্মীরা যারা ছিলেন তারা কতটুকু সাহায্য করেছেন আপনাকে?
নিউজ আসলে একটি টিমওয়ার্ক, সেক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা ছাড়া আসলে নিউজ রুমে কাজ করা যায় না। নিউজ রুমে কাজ করতে হলে অবশ্যই আরেকজন মানে সাকসেস হওয়ার কোনো উপায় নেই। পারিপার্শ্বিক একেবারেই ফুলের মতো ছিল সেটা বলবো না, অনেক কিছু মেনে নিতে হয়েছে, অনেক কিছুকে অ্যাডজাস্ট করতে হয়েছে। তারপরেও আমি বলবো যে আমাদের সিনিয়র কর্মকর্তা যারা ছিলেন তারা অনেক সহযোগিতা করেছে, অনেক সময় বিরক্তও করেছে, যাই হোক সেগুলোকে আমরা মেনেই নিয়েছিলাম, কিন্তু তাদের সহযোগিতা ছিল, না থাকলে হয়তোবা নিউজ শেখা এবং নিউজ একটা নিউজ রুমকে শিফট ইনচার্জ এবং গুরুর দায়িত্ব নিয়ে ম্যানেজ করা কঠিন হতো।
আপনি কি বলবেন এই যে আমাদের বাংলাদেশের মেয়েরা এগিয়ে যাচ্ছে, নারীরা এগিয়ে যাচ্ছে, তারপরেও অনেক প্রতিবন্ধকতা থাকে পুরুষতান্ত্রিক সমাজে? সারাক্ষণই আমরা যেটা দেখি যে মেয়েরা অবহেলিত, মেয়েরা এক ধাপ আগাতে গেলে তিন ধাপ পিছিয়ে আসতে হয় অনেক কারণে, তো সেই কারণগুলো কিভাবে উতরে যাবে একজন মেয়ে হয়ে?
পরিবার থেকেই তাকে সেই শিক্ষাটা দিতে হবে। আর আমি মনে করি এখন কিন্তু মেয়েদের অতটা বাধা বিপত্তি নেই, আমাদের মেয়েরা আসলে সব দিকেই এগিয়ে, এখন স্কুল কলেজ ইউনিভার্সিটির রেজাল্ট বলো, ইভেন বিসিএস পরীক্ষায় দেখা যাচ্ছে মেয়েরাই এগিয়ে। তার মানে আমি মনে করি এখন বাবারাও, বাবা মা সবাই, পরিবারের সবাই মেয়েদের প্রতি বেশি গুরুত্ব দিচ্ছে, কারণ হয়তোবা এটাও একটি সামাজিক পরিবর্তন এসেছে যে পরিবারকে কিন্তু ছেলেদের তুলনায় মেয়েরা বেশি দেখছে। হ্যাঁ, মেয়েরা বেশি বাবা মার যত্ন নিচ্ছে, ভাই বোনদের খবর নিচ্ছে, কাজেই আমি মনে করি যে মেয়েদের যে ভূমিকা সেটি পরিবার থেকেই আসবে, পরিবার তাকে যেভাবে গড়ে তুলবে। এবং এখন যেহেতু আমাদের সরকার, বর্তমান সরকার সব জায়গায়ই মহিলাদের সুযোগ করে দিচ্ছে, এই সুযোগগুলো যত বৃদ্ধি পাবে মেয়েদের প্রতিবন্ধকতাগুলো তত কমে যাবে। আমি মনে করি যে দিন দিন আমাদের মেয়েদের কর্মক্ষেত্র যতটা প্রসারিত হচ্ছে এই প্রসার থেকেই মেয়েদের বিপত্তিগুলো কমে যাবে, যত সুযোগ সৃষ্টি হবে তত মেয়েরা সাহসী হবে। কাজে মেয়েদেরকে সহযোগিতা করার জন্য মেয়েদেরকে আরও বেশি আগাতে হবে, যত বেশি আমরা পদে যাব, উচ্চ পদে যাব, মেয়েদের অংশগ্রহণ যত বাড়বে মেয়েদের, আমাদের পরবর্তী মেয়েদের ভবিষ্যৎ তত ভালো হবে, এটুকুই আমি মনে করি।
আপনার কাছে জানতে চাই যে আপনার আগে যে মহাপরিচালকরা ছিলেন তারা খুব সুন্দরভাবে তাদের সেই বেতারের পরিচালনা করেছেন এবং আপনিও এসেছেন এই মহাপরিচালকের দায়িত্ব পালন করছেন।
আসলে মহাপরিচালক হিসেবে আমাদের অ্যাসাইন কিছু কাজ তো আছেই, ওগুলো সবাইকেই করতে হবে। আর আমি এখানে আসার পর আমার যেটা সবাই যে যেমন আশা করছে মহিলা প্রথম, তা আমি প্রথম এখানে চিন্তা করব যে আমাদের বেতারে কিন্তু অনেক বিসিএস কর্মকর্তা মহিলা আছে, তারা যেন নারী বান্ধব পরিবেশ পায় এবং তারা যেন স্বস্তিতে থাকে। আমি কিছুটা হলেও তো নিজেকে দিয়ে বুঝেছি মহিলাদের কত সমস্যা, ওগুলোকে আমি একটু অ্যাড্রেস করব। আসলে বেতারের প্রধান কাজ হলো শ্রোতাকে বেতারমুখী করা, এই কাজটি ছাড়া আসলে বেতার চলবে না, সুতরাং আমাদেরকে এই সমস্ত কাজের দিকেই বেশি নজর দিতে হবে আমাকে, যে জনগণ এবং সাধারণ মানুষ যেন বেতারকে ভালোবাসে এবং বেতারের কাছাকাছি আসায়। কীভাবে এটাকে সহজলভ্য করা যায়, এখন যেন রেডিও সেট ওইভাবে পাওয়া যায় না, কীভাবে তাদের হাতের মুঠোই মোবাইল অথবা এ থেকে আমরা অ্যাপসের মাধ্যমে কীভাবে জনগণকে বেতার শোনাতে পারি, সেই ধরনের কিছু কর্মসূচি অলরেডি আমাদের আছে, সেগুলোকে আমি ইমপ্লিমেন্ট করব।
আপনি পারিবারিক ক্ষেত্রে পরিবার থেকে কতটা সহযোগিতা পেয়েছেন কাজের?
100% একদম। এক্ষেত্রে আমি বলবো যে আমি একজন ভাগ্যবতী, কারণ আমার হাজব্যান্ড এবং আমার বাচ্চারা আমাকে আমার এই চাকরির ক্ষেত্রে একদম শতভাগ সাপোর্ট করেছে। আমার দুই ছেলে এবং হাজব্যান্ড দুইজন, এই তিনজন মিলে আমাকে কতটুকু সহযোগিতা করলে আমি এত সুস্থভাবে এবং আমার সুন্দর জীবন আমি যাপন করেছি। সব জায়গায় আমি চাকরি করেছি, আমি আড্ডা দিয়েছি, আমি বন্ধুদের সাথে ঘুরে বেড়েছি।
সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ বাংলাদেশ বেতারের মহাপরিচালক হোসনে আরা তালুকদারের কাছ থেকে তার মূল্যবান কথাগুলো শুনলাম। ধন্যবাদ আপা আপনাকে, আপনার এই মূল্যবান সময় দিলেন আমাদেরকে।
ধন্যবাদ আপনাকেও।
যেমনটি শুনছিলেন, আজকে আন্তর্জাতিক নারী দিবস, বাংলাদেশের নারীরা বিভিন্ন ক্ষেত্রে এখনও অনেকটা পিছিয়ে থাকলেও সরকারি বেসরকারি সমন্বয়ে নারীদের এগিয়ে চলার সুযোগ এবং অধিকার ক্রমাগত অর্জিত হচ্ছে। আন্তর্জাতিক নারী দিবস নিয়ে ভয়েস অব আমেরিকার সাথে কথা বলেছেন বেসরকারি মানবাধিকার সংস্থা জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি সালমা আলী। বিস্তারিত জানাচ্ছেন জহুরুল আলম, ঢাকা থেকে।
পরিবার, সমাজ, সম্পদ, দক্ষতা, উচ্চশিক্ষা, জীবিকা, রাজনৈতিক ক্ষমতা, অবস্থানগত ক্ষেত্রগুলোতে বাংলাদেশের নারীরা এখনো পুরুষের তুলনায় পিছিয়ে। নারী পুরুষের সমান সুযোগ, অধিকার ও মর্যাদা নিশ্চিত করা এখনো সমাজের বড় চ্যালেঞ্জ। বাংলাদেশ মহিলা পরিষদের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি 2020 সালের গত দুই মাসে ধর্ষণের শিকার হয়েছেন 80 জন নারী, গণধর্ষণের শিকার হয়েছেন 24 জন এবং ধর্ষণের পর হত্যা করা হয়েছে 9 জনকে। নারী অধিকার কর্মীরা বলছেন, কর্মক্ষেত্রে নারীদের কম অংশগ্রহণ এবং নারীদের প্রতি সহিংসতা বিভিন্ন অর্জনকে ম্লান করে দিচ্ছে। এজন্য তারা দেশের সুশাসনের অভাবকে দায়ী করে বলেছেন, সার্বিক সুশাসন শুধু নারীর অগ্রগতিকেই ত্বরান্বিত করবে না, উন্নয়নের জন্য এটা অপরিহার্য। আন্তর্জাতিক নারী দিবস নিয়ে ভয়েস অব আমেরিকার সাথে কথা বলেছেন বেসরকারি মানবাধিকার সংস্থা জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি সালমা আলী। তাকে প্রশ্ন ছিল, বাংলাদেশের সংবিধানে নারীদের সমান অধিকার দেয়া হলেও তারা কেন এখনো অধিকার বঞ্চিত?
বাংলাদেশের নারীরা বিভিন্ন ভাবে বৈষম্যের শিকার হচ্ছে। প্রথম যেটা, আমাদের সংবিধানে নারী পুরুষ সমান এবং সর্বক্ষেত্রে নারীকে যেই প্রাধান্য দেওয়া হয়েছে বাস্তবে কিন্তু সেটা হচ্ছে না। আমরা এখন পর্যন্ত আমাদের পারিবারিক আইনে সেখানে নারী পুরুষের অংশীদারিত্বে নারী পুরুষের বিভিন্ন ভাবে কিন্তু তারা কিন্তু সমান না এই বিষয়টা জেনে, এবং আমাদের পুরুষতান্ত্রিক যে মনোভাব এইটা কিন্তু এখনো আমাদের এখানে আছে। আমাদের আইন আছে, আইনের প্রয়োগ নাই। আর সব থেকে বড় যেটা, আমার আইনে আমার একটা বৈষম্য থাকবে, এটা মুসলমানদের হিন্দুদের সব জায়গায় পরিবারে, সেখানে কিন্তু তখন কিন্তু এই পারিবারিক এই সামাজিক এই বিষয়গুলো কিন্তু সেখানে কিন্তু একটা বিরাট বড় বাধা। আর তার সঙ্গে আমি বলবো, এই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা যেমন বিরাট বাধা, তার সঙ্গে আমাদের এই যে গণতন্ত্র টেকসই জবাবদিহির একটা বিরাট বিষয়, আমাদের পলিসি যেটা নারীদের জন্য যে পলিসি, সেখানে কিন্তু সেইভাবে কিন্তু ওইটা প্রয়োগ হচ্ছে না, এবং সেখানে কিন্তু আমরা সেভাবে কিন্তু এটার ফলও পাচ্ছি না। সব মিলিয়ে আমাদের অবস্থা, আমরা জানি যে আমাদের ভালো ভালো আইন হয়েছে, তারপরে অনেকগুলো নীতিমালা আছে, হাইকোর্টের ভালো ভালো জাজমেন্ট আছে, সেগুলো কিন্তু সংবিধানের 111 ধারা অনুযায়ী আইন, কিন্তু সেখানে প্রয়োগ করার ব্যাপারে যদি আমরা দেখি, আমরা পারিবারিক নির্যাতনের বন্ধের যে আলাদা একটা আইন হয়েছে, সেই আইনের প্রয়োগ নেই। যৌন হয়রানির মতন ঘটনাগুলো কিন্তু ঘটে যাচ্ছে এবং ধর্ষণের কি ভয়াবহ অবস্থা, এটা কিন্তু এই ব্যাপারে কিন্তু বলবো যে প্রথম কথা অধিকারহীনতা একটা বড় বিষয়, এবং সেখানে কিন্তু এই যেটা ভালো ভালো জাজমেন্টের ভিতরে এসছে, যেমন দ্রুত বিচার, তারপর একটা মনিটরিং ব্যবস্থা করা, নারী বান্ধব পরিবেশ, পুলিশ স্টেশনে, কোর্টে, সেই জায়গাগুলো যেমন আছে, আমরা এই বিষয়গুলো কিন্তু, এবং আমরা জানি যে এই ধরনের কেসে একটা নারীকে কিন্তু কেন্দ্রবিন্দুতে রাখতে হবে এবং তাকে ঘিরে কিন্তু সব ধরনের সাপোর্ট গুলো থাকতে হবে। যেমন ধরেন, তার যদি লিগা আইনগত সহায়তা, তারপরে তার যদি সাইকোসোশিয়াল কাউন্সিলিং, তারপরে তার যদি অল্টারনেট লাইভলিহুড অপশন লাগে তাকে সেই ধরনের, এবং সাস্টেনেবল রিইন্টিগ্রেশন, এই বিষয়গুলো কিন্তু একেবারে একটা কেসের সঙ্গে, কিন্তু আমি খালি দিক না দেওয়া যায়, একটা একটা প্রোটেকশন বলয়ের ভিতরে যদি একটা মেয়ে না থাকতে পারে, তাহলে কিন্তু সেই ধরনের কিন্তু এই বিষয় এই সাপোর্টটা পেতে পারে।
নারীদের অধিকার আদায়ের জন্য রাষ্ট্র ও সমাজকে কি করা দরকার বলে আপনি মনে করছেন?
সবকিছু মিলে আমার, যেমন নারীদের এখন পর্যন্ত কমোডিটি হিসাবে ব্যবহার করা হচ্ছে, এই যে সব থেকে বড় যে দৃষ্টিভঙ্গির পরিবর্তন, এই বিষয়টা কিন্তু এখন পর্যন্ত আমরা যে আশা করছিলাম, কেভাবে বলবো, সরকার অনেক পদক্ষেপ নিয়েছে, অনেক মেয়েরা কিন্তু এখন অনেক বাইরে আসছে, তারা কর্মক্ষেত্রে অনেক স্বাবলম্বী হয়ে কাজ করছে, কিন্তু তারা কিন্তু বিভিন্ন বাধার সৃষ্টি হচ্ছে, পরিবারেও যেরকম, সে এখনো কিন্তু অনেক মানসিক ভাবে, অর্থনৈতিক ভাবে নির্যাতনের শিকার হচ্ছে, কর্মক্ষেত্রে সে হয়রানি, যৌন হয়রানির শিকার হচ্ছে, সেখানে কিন্তু সে কেস করছে না, কে করলে সেকেন্ড টাইম সে ভিক্টিমাইজ হচ্ছে, এবং ধর্ষণের ঘটনাগুলো দেখছেন হচ্ছে, কিন্তু কেউ আইনের কাছে যাচ্ছে না, কারণ যে তারা আরো দ্বিতীয়বার ধর্ষিত হচ্ছে, কারণ তাদেরকে একই প্রশ্ন করা হচ্ছে। অত এইসব মিলিয়ে আমি বলবো, নারী বান্ধব পরিবেশটার জন্য এখনো আমাদের অনেক দূরে যেতে হবে, এবং এখনো নারী যদি পুরুষের সমান আনতে হয়, তাদের আমরা বলি স্পেশাল যে কনসিডারেশন করার কথা, সেটা কিন্তু যেভাবে করা হওয়া হচ্ছে সেভাবে কিন্তু নারী পুরুষের সঙ্গে একসঙ্গে আসার জন্য অনেক বড় চ্যালেঞ্জ রয়েছে। সেখানে কিন্তু নারীদেরই নিজেদেরই কিন্তু সেটার জন্য এগিয়ে আসতে হবে, সাহস করে এগিয়ে আসতে হবে, প্রতিবাদ করতে হবে, প্রতিকার চাইতে হবে।
নারী অধিকার কর্মীরা বলছেন, নারীদের অধিকার প্রতিষ্ঠায় পরমুখাপেক্ষী না হয়ে তাদের নিজেদেরই এজন্য সংগ্রাম অব্যাহত রাখতে হবে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
অনিবার্য কারণে আজ রবিবাসরীয় ম্যাগজিন অনুষ্ঠান পরিবেশন করা যাচ্ছে না। এবারে খেলার খবর। খেলার খবরে রয়েছে আজকে ক্রিকেটের খবর, এবং তার কারণ হচ্ছে যে আজকে বিশ্ব মহিলা টি টোয়েন্টি ক্রিকেটের ফাইনাল অনুষ্ঠিত হয়ে গেল, এবং সেই ফাইনালে অস্ট্রেলিয়া এবং ভারত খেলেছে। অস্ট্রেলিয়া টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমেছিল, এবং অস্ট্রেলিয়া শুরু থেকেই যেভাবে ব্যাট করেছে তাতে মনে হচ্ছিল যে আজকে ভারতের সম্ভাবনা খুবই ক্ষীণ। অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 184 রান করে মাত্র 4 উইকেট হারিয়ে। অস্ট্রেলিয়ার যে দুজন ব্যাটসম্যান আজকে খেলার মোড় ঘুরিয়ে দিলেন শুরুতেই, তাদের একজন হচ্ছেন অ্যালিসা হিলি। তিনি 39 বলে 75 রান করেন, 5টি ছক্কা 7টি বাউন্ডারি, 39 বল 75 রান। অ্যালিসা হিলির সামনে ভারতের কোনো বলারই দাঁড়াতে পারেননি। এছাড়া আরেক উদ্বোধনী ব্যাটসম্যান বেথ মুনি, তিনি 78 রান করে অপরাজিত থাকেন। তিনি 54 বলে এই 78 রান করেন, 10টি বাউন্ডারি হাঁকান, 184 রান করে অস্ট্রেলিয়া তাদের ইনিংস শেষ করে। এবং এরপর ভারত ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপের মুখে পড়ে যায়। 2 রানে তাদের প্রথম উইকেট পড়ে যায়, 5 রানে দ্বিতীয় উইকেট, এবং 8 রানে তাদের আরেকটি উইকেট পড়ে যায়, 18 রানে 3টি উইকেট, 30 রানে 4টি উইকেট, এবং 58 রানে 5 উইকেট। ক্রমশ ভারত গুটিয়ে আসে, শেষ পর্যন্ত মাত্র 99 রানে তারা অল আউট হয়ে যায় 19 ওভার 1 বলে। আজকের এই ফাইনাল খেলা নিয়ে প্রথমেই কথা বলতে চাই। আমাদের সাথে লাইনে রয়েছেন সরাসরি টেলিফোনে দুজন রয়েছেন, দিলু খন্দকার ঢাকা থেকে, এবং রয়েছেন ইউসুফ রহমান বাবু, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সদস্য। ইউসুফ ভাই, প্রথমেই আপনার কাছে আসতে চাই। আজকে আন্তর্জাতিক নারী দিবস, এবং সেই দিবসেই আজকে এই মহিলা ক্রিকেট টি টোয়েন্টির ফাইনাল অনুষ্ঠিত হলো। তাদের ক্রিকেট যেরকম খেলেছে আজকে তারা, আপনার কি মনে হয়েছে?
ওয়ালাইকুম সালাম। দেখেন, অস্ট্রেলিয়ান টিমটা কিন্তু পৃথিবীতে ওয়ান অফ দি টপ টিম, তবে সবাই ভেবেছিল যে এইবারের ফাইনালে ইন্ডিয়ান টিমও খুব ভালো টিম, কিন্তু সবাই ভেবেছিল এইবারের ফাইনালটা ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে বেশ একটা টাফ সিচুয়েশন দিবে এবং জেতারও সম্ভাবনা ভালো ছিল, কারণ অস্ট্রেলিয়াকে কিন্তু ইনিশিয়াল রাউন্ডে ইন্ডিয়া হারিয়েছে। তো সবাই ভেবেছিল সেটা, কিন্তু যেটা আপনি বললেন যে অস্ট্রেলিয়ার যে দুটো ওপেনার, ওরা কিন্তু ম্যাচটাকে প্রথমেই অস্ট্রেলিয়ার সাইডে নিয়ে গেল, এবং এত একটা ম্যাসিভ স্টার্ট, সেটা আপনি অলমোস্ট 190 রান করে, এবং ইন্ডিয়াকে যেভাবে তারা হারিয়েছে, বোধহয় 89 রানের ব্যবধানে, তো এটা একটা ম্যাসিভ ভিক্টরি। তো এবং অস্ট্রেলিয়ান উইমেন ট্রুলি they are celebrating the women's day in the right fashion. এর থেকে ভালো একটা গিফট অস্ট্রেলিয়ার মহিলাদেরকে আমার মনে হয় না আর কিছু দেওয়ার সম্ভব ছিল। This was a tremendous result for them. Disappointing for India, but again the Australians are deserving medal.
নিশ্চয়ই। দিলু ভাই, আপনিও তো খেলা দেখেছেন, আপনার কি মনে হচ্ছে?
আমার মনে হচ্ছে প্রথম ম্যাচটা আমি দেখেছিলাম ওয়ার্ল্ড কাপের ফার্স্ট ম্যাচে অস্ট্রেলিয়া হেরে গেছিল ভারতের কাছে, সেটা একটা আপসেট বলা ছিল, কারণ ভারত যত ভালো টিমই হোক, হেড টু হেড বলি আর এবারের বিচারেই বলি, অস্ট্রেলিয়ার সাথে ধারে কাছেও ছিল না অন্য কোনো দলই, সেটা কিন্তু অস্ট্রেলিয়ানরা প্রমাণ করেছে। প্রথম ম্যাচের ওই অ্যাক্সিডেন্ট বাদ দিয়ে অস্ট্রেলিয়া কিন্তু ওয়ান সাইডেড ম্যাচ খেলেই সবাইকে হারিয়েছে, যদিও নিউজিল্যান্ডের সাথে তাদের খেলাটি ছিল খুব মার্জিন, 4 রানে জিতেছিল, বাট তারা ডমিনেট করেছে থ্রু দ্য টুর্নামেন্ট। এবং আজ যখন ফাইনালে দুই ওপেনার খেললেন, তখন কিন্তু মনে হয়েছিল যে ভারতের জন্য নো ম্যাচ হয়ে গেছে, কারণ 190 চেজ করা খুবই কঠিন ব্যাপার ছিল এবারের ওয়ার্ল্ড কাপে অন্তত। আর তারা যে ধরনের বোলিং করেছে, ফিল্ডিং করেছে, সেটা ছিল দেখার মতো, কোনো ক্যাচই কিন্তু
হাত ফসকায়নি, কোন রানআউট মিস হয়নি। এই ফিল্ডিংটা যেটা যে প্রফেশনাল ক্রিকেটে যা যা দরকার, অস্ট্রেলিয়ান ছেলেদের টিমটা যদিও সাউথ আফ্রিকার কাছে 3-0 ব্যবধানে হেরে হোয়াইট ওয়াশ হয়েছে, কিন্তু তারা যে ডোমিনেট করে যতবার চ্যাম্পিয়ন এসেছে, কিন্তু মেয়েরাও কিন্তু ঠিকঠাক 5 তারা চ্যাম্পিয়ন হলো। এবং ভারত, তারা ভালো খেলেছে ডেফিনেটলি, কারণ প্রথমবারের মতো ফাইনাল খেলে তারা মনে করেছিল যে চ্যাম্পিয়নটা হবে, কারণ প্রথম ম্যাচটা যে স্পিনাররা ডোমিনেট করেছিলেন, আজ কিন্তু কেউ ডোমিনেট করতে পারেনি। দুই ওপেনার স্পিন পেস সবাইকে কিন্তু বেধরক পিটিয়ে কিন্তু একটা বড় রান স্কোরবোর্ডে জমা করেছিলেন, যার জন্য বোলারদের কাজটা সহজ হয়ে গিয়েছে।
জি দিলু ভাই, আমরা জানি যে আজকে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন যেই উদ্বোধনী ব্যাটসম্যানের কথা একটু আগেই বললাম, অ্যালিসা হিলি, যিনি আজকে 75 রান করলেন 39 বলে, তিনি আজকে প্লেয়ার অফ দ্য ম্যাচ। এবং প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছেন অন্য উদ্বোধনী ব্যাটসম্যান বেথ মুনি, যিনি আজকে 78 রান করেছেন, তিনি হয়েছেন প্লেয়ার অফ দ্য সিরিজ। এবং বাংলাদেশ দলও তো এই বিশ্বকাপে খেলেছে। ইসু ভাই, আপনার সাথে এর আগেও কথা হয়েছিল, টেকনিক্স বাংলাদেশ দলের ব্যাটিংয়ের কড়া সমালোচনা করেছিলেন আপনি, অস্ট্রেলিয়া দল তারা যে এই যে একের পর এক বারবার টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে চলেছে, তাদের টেকনিক থেকে কি শিখতে পারে বাংলাদেশ দল?
দেখেন, সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানেন, একটা হচ্ছে টেকনিক, যে আপনি ব্যাটিং স্কিলস আপনার প্রপার আছে কিনা। সেটা আমি পুরো বাংলাদেশ দলের, যে আমি বাংলাদেশ মহিলাদের বেশি ক্রিকেট খেলা দেখিনি, এবারে একটু দেখেছি, আমি দেখলাম যে ওই একটা মেয়ে আপনার উইকেট কিপার যে জয়, ওর টেকনিক্যাল স্কিলসটা মোটামুটি অন্যদের তুলনায় অনেক বেটার। বাট শুধু টেকনিক হলে চলবে না, আপনার তো স্ট্রোক মেকিং ক্যাপাবিলিটি হতে হবে, আপনার পাওয়ার শট খেলতে হবে, যেখানে আপনার লিমিটেড ওভার 20 আপনার ইনিশিয়াল পাওয়ার প্লেতে যখন সব ফিল্ডাররা ভেতরে থাকে, ইউ মাস্ট হ্যাভ দ্য স্কিলস টু প্লে দ্য বল অ্যাবাভ দ্য ফিল্ডার, আদারওয়াইজ আপনি রান কেমনে করবেন? বাংলাদেশ দল আপনার দেখেন 100 করতে ওরা স্ট্রাগল করে। সো এটা ওভারঅল দরকার, এবং এটাতে আপনার পয়সা খরচা করতে হবে যদি আমরা কম্পিটিটিভ ক্রিকেট খেলতে চাই এবং যদি আমরা একটা লেভেলে নিতে চাই, আপনাকে এটাকে সিরিয়াসলি নিতে হবে, এটাকে প্রপার কোচিং দরকার, ট্রেনিং দরকার, একটু ইম্পর্টেন্স দিতে হবে। আমাদের বাংলাদেশের মহিলাদেরটা পুরোপুরি একটু নেগলেক্টেড মনে হচ্ছে। তো যদি সিরিয়াসলি খেলতে হয় এদেরকে প্রপার, দে হ্যাভ টু স্টার্ট ফ্রম স্ক্র্যাচ, এবং ভালো ট্রেনিং, ভালো নিউট্রিশন, স্ট্রেংথ ট্রেনিং, ফিটনেস ট্রেনিং, এগুলো দরকার। আপনি দেখেন অন্যদের তুলনায় আমরা কিন্তু অনেক পিছনে ইন টার্মস অফ ফিটনেস, এবং স্পিড বলেন, এজিলিটি বলেন, মাঠে অনেক স্লো। তো অনেক কাজ করা বাকি আছে এই টিমের উপরে।
আমাদের সময় প্রায় শেষ হয়ে এসেছে, দিলু ভাই খুব সংক্ষেপে আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশ দলে ওয়ানডে টিমের নতুন অধিনায়ক মাশরাফি মাত্রই অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন, এবং তারপর তিনি বলেছিলেন যে তিনি মনে করেন যে এখনই একজন নতুন অধিনায়ক যিনি আগামী বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন সেরকম একজন অধিনায়ক নির্বাচন করা জরুরি, এবং এই অবস্থায় তামিম ইকবালকে অধিনায়ক ঘোষণা করা হয়েছে, যদিও বলা হয়নি যে তিনি কতদিন অধিনায়ক থাকবেন। তামিম ইকবালকে অধিনায়ক হিসেবে ঘোষণা করায় কোনো প্রতিক্রিয়া কোনো পক্ষ থেকে?
যিনি নির্বাচিত হবেন তিনি দীর্ঘ সময়ের জন্য হবেন, এবং আজও কিন্তু প্রতিনিধিকে এটা নিয়ে বিস্তর ডিসকাশন হয়েছে, এবং তারপরে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তামিম ইকবাল যে প্রেক্ষাদশে যার অটোমেটিক চয়েস, তার কাঁধেই কিন্তু তারা ক্যাপ্টেনশিপ ভারটা দিয়েছেন, যেহেতু সাকিব আল হাসান একটা দীর্ঘ সময়ের জন্য সাসপেন্ডেড, কারণ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যখন হবে তখনও প্রায় সাকিবকে মিস করতে হবে। তো সেই ক্ষেত্রে তাদের হাতে অপশন ছিল মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম, সেখান থেকে তারা দেখে নিয়েছেন তামিম ইকবালকে, এবং তারা বারবার বলেছেন যেটা মাশরাফি বলেছিলেন যে আগামী 4 একটা দীর্ঘ সময়ের জন্য যেন ক্যাপ্টেনশিপটা দেওয়া হয়, সে কথাটা কিন্তু বোর্ড প্রেসিডেন্ট পরিষ্কার করে বলেছেন যে তারা কিন্তু অল্প সময়ের জন্য নির্বাচন করেনি, তারা দীর্ঘ সময়ের জন্যই তামিমের।
দিলু ভাই ধন্যবাদ, ইউসুফ ভাই আপনার কাছে খুব সংক্ষেপে আসতে চাই, তামিম ইকবালকে যদিও অধিনায়ক হিসেবে তিনি এর আগেও মাঝে মধ্যে দায়িত্ব পালন করেছেন, খুব বেশি সাফল্য কিন্তু তিনি পাননি, খুব সংক্ষেপে আপনি বলবেন এই নতুন সিদ্ধান্ত সম্পর্কে?
আমি একটা সিম্পল কথা বলি, তামিম যেটা ক্যাপ্টেন্সি করছে এখন সবাই কম্পেয়ার করবে তামিম ইকবালকে মাশরাফির সঙ্গে, এবং আপনি যদি মাশরাফিকে যদি ক্যাপ্টেন্সি, আমি মাশরাফিকে রোল এজ এ প্লেয়ার এবং ক্যাপ্টেন মনে করি, ওর ওর আমি ওকে 100% 100 পয়েন্ট দিব ফর হিজ কারেজ, 100 পয়েন্ট ফর হিজ লিডারশিপ, অ্যান্ড দেন মেবি 60-70 ফর হিজ পারফরমেন্স। আমি স্ট্যাটিস্টিক্যালি আজকে সময় নিয়ে আই কুড প্রুভ দ্যাট। তো তামিম ইকবালকে লিডারশিপ কিন্তু দু ধরনের হয়, একটা হচ্ছে বাই এক্সাম্পল, উইচ ইজ এ ভেরি গুড প্লেয়ার, অ্যান্ড বাই পার্সোনালিটি। তো তামিম ইকবালকে সাকসেসফুল হতে হলে হি মাস্ট লিড বাই বোথ, বাই এক্সাম্পল উইচ হি হ্যাভ, হি ইজ এ গুড প্লেয়ার, ইজ ইন ফর্ম, হি ক্যান গেট রান, পার্সোনালিটিটা খুব ইম্পর্টেন্ট, দ্যাট মিনস ওয়েদার হি ক্যান র্যালি দ্য টিম অ্যারাউন্ড হিম, ক্যান হি মোটিভেট দ্য টিম টু প্লে অ্যাজ ওয়ান ইউনিট, ক্যান হি মোটিভেট দ্য প্লেয়ার্স টু প্লে অ্যান্ড গিভ 150%, যদি সেটা সে পারে দেন হিল বি আ সাকসেসফুল লিডার, আদারওয়াইজ হি উইল ফেল।
অনেক ধন্যবাদ, দেখা যাক তামিম ইকবাল কিভাবে বাংলাদেশের অধিনায়কত্ব করেন, এবং আগামীকাল থেকে টি টোয়েন্টি খেলা শুরু হচ্ছে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যে। আজকে আমাদের আলোচনার সময় শেষ হয়ে গেছে, অভিনন্দন অস্ট্রেলিয়ার মহিলা টি টোয়েন্টি দলের প্রতিও। এই ছিল আজকের খেলার খবর, এবারে সবশেষ সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ পড়ছেন ইজাজ বিন হিউসন।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশেও আয়োজন করা হয়েছিল বিভিন্ন আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের। ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
রাষ্ট্র এবং নারী অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয় বর্ণাঢ্য র্যালি, আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের। দিনের কর্মসূচির সূচনা হয় 8ই মার্চের প্রথম প্রহরে রাজধানী ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে। নারী দিবস উদযাপনের মূল অনুষ্ঠানের আয়োজন করেছিল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। এতে অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর উন্নয়ন ও তাদের অধিকার রক্ষায় এবং লিঙ্গ বৈষম্য দূরের বিষয়ে বাংলাদেশের বিভিন্ন অর্জন তুলে ধরেন। ধর্ষণ নির্যাতনের মতো নারীর প্রতি সহিংসতা এখনো অব্যাহত আছে বলে উল্লেখ করে তিনি বলেন,
আমি এখন একটা মানুষ বলতে ইচ্ছা করে না, বলতে ইচ্ছা করে একটা পশুর অধম, কাজেই তাদের বিরুদ্ধে আমাদের পুরুষ সমাজকেও ব্যবস্থা নিতে হবে।
এদিকে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহিলা দলের এক সমাবেশে বলেন, দেশে গণতন্ত্র ফিরে না আসলে নারীর অধিকারও পাওয়া যাবে না। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার দলের 4 জন রাজ্যসভা প্রার্থীর নাম ঘোষণা করেছেন। দীপঙ্কর চক্রবর্তীর রিপোর্ট কলকাতা থেকে।
আগামী 26 মার্চ ভারতের সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার মোট 245টি আসনের মধ্যে কিছু আসনে অন্তর্বর্তী নির্বাচন হবে। রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের 13 জন সদস্যের মধ্যে শিল্পী যোগেন চৌধুরী, রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব ও প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী মনীষ গুপ্ত, ব্যবসায়ী কে ডি সিং এবং সংবাদপত্র সম্পাদক আহমেদ হাসান ইমরান। এই 4 জনের মেয়াদ 2 এপ্রিল শেষ হয়ে যাচ্ছে। তাঁদের জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী, তৃণমূলের সাধারণ সম্পাদক সুব্রত বক্সী, মঞ্চ ব্যক্তিত্ব অর্পিতা ঘোষ এবং কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দেওয়া প্রাক্তন সাংসদ মৌসম নূরকে বেছে নিয়েছেন। এক টুইট বার্তায় মমতা বলেন, আজ নারী দিবস উপলক্ষে গর্বের সঙ্গে জানাচ্ছি যে আমি নারী শক্তির উত্থানের জন্য নিরন্তর চেষ্টা করি এবং এবার আমাদের দল যাদের মনোনয়ন দিয়েছে তাদের অর্ধেকই নারী। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চল ইদলিব প্রদেশের যুদ্ধবিরতি আপাতত দৃষ্টিতে বহাল রয়েছে। বিশ্বের অন্যতম বৃহৎ ক্ষমতাধর দেশ রাশিয়া, যারা প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সমর্থন দিচ্ছে, এবং নেটোভুক্ত অন্য এক শক্তিধর দেশ তুরস্ক, যারা বিদ্রোহীদের সমর্থন জুগিয়েছে, তাদের মধ্যে সম্প্রতি মস্কোতে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। তুরস্ক ও রাশিয়া এর আগেও বহু চুক্তি সম্পাদন করেছে, তবে সবকটাই ব্যর্থ হয়েছে। ইদলিবের লড়াই সংঘাতের কারণে সৃষ্টি হয়েছে বিশাল এক মানবিক সংকটের, এবং লক্ষ লক্ষ নিরীহ জনগণ ঘর বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। সাম্প্রতিক যুদ্ধবিরতি স্বাক্ষরের পর কিছু কিছু এলাকার লোকজন ঘরে ফিরে আসতে শুরু করেছেন, তবে বেশিরভাগ ক্ষেত্রেই তারা দেখেছেন তাদের ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে। তুরস্ক বর্তমানে সিরিয়ার 30,50,000 শরণার্থীদের আশ্রয় দিয়েছে।
অধিবেশনের সময় প্রায় শেষ। আজকের অনুষ্ঠানটি প্রযোজনা করলেন জয়তী দাশগুপ্ত, প্রকৌশলীর ভূমিকায় ছিলেন জায়নাব আব্দুর রহমান। ফেসবুক লাইভ তত্ত্বাবধানে ছিলেন সাফিউল মাসুদ। যারা এতক্ষণ আমাদের এই অনুষ্ঠান শুনলেন এবং দেখলেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। আমি আহসানুল হক। সবাই নিরাপদে থাকুন। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.